সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله, الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. مدني چینل এর দর্শক বিন্দু, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার নিকটবর্তী সেই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ প্রেরণ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা যদি আমাদের সময়কে দরুদ শরীফ পাঠে যদি ব্যয় করি, আমরা উভয় জাহানের কল্যাণ অর্জন করতে সক্ষম হব। মুকাশাফাতুল কুলুবের প্রথম পেজের মধ্যে ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাই দরুদ শরীফের একটি ফজিলত বর্ণনা করেছেন, খুবই চমৎকার। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যার উচ্চতা যার মাথা সপ্তম আকাশ পর্যন্ত, যার পা সপ্তম স্তবক পর্যন্ত বিস্তৃত, যার ডানা পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহার নিচে একটা নূরের নদী সৃষ্টি করেছেন। এবার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ শুনুন, ইমাম গজালি রহমতুল্লাহি তাআলা বলছেন, যখন কোনো বান্দা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে, তখন ওই ফেরেশতা ওই নূরের নদীতে ডুব দিয়ে দেয়। আর ডুব দেওয়ার পর সে তার ডানা পাখাকে একটু ঝাড়া দেয়। মাদানী চ্যানেল দর্শক বিন্দু, একটু চিন্তা করে দেখুন, যা যে ফেরেশতার ডানা পাখা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত, সেটা কত বড় ডানা পাখা হবে। আর ওই ফেরেশতা যখন তার ডানা পাখাকে ঝাড়া দেবে পানিতে ডুব দিয়ে, তাহলে কতগুলো ফোঁটা মাটিতে পতিত হবে, মাটিতে ঝরে পড়বে, আমাদের কল্পনার বাইরে। এর হিসাব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রতিটি ফোঁটার বিনিময়ে একজন করে ফেরেশতা সৃষ্টি করে দেন, সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতাদের কাজ কি জানেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? ওই ফেরেশতাদের কাজ হচ্ছে যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করেছে তার জন্য কেয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকা, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন সুন্দর ফজিলত! আসলে আমরা গুরুত্ব জানি না মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। দেখুন না, যদি কাউকে বলে দেওয়া হয়, বলা হতো যদি যে একবার দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আকাশ থেকে এক দিরহাম পতিত হয়ে যাবে, তো দেখা যেত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ওই তসবিহ পড়তে থাকতো, যে যত বেশি পড়ব তত বেশি টাকা পতিত হবে। কিন্তু খোদার কসম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে এই দরুদ শরীফ পাঠ করার প্রতিদান কি, এর বিনিময় কি, যেদিন কেয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, তো আল্লাহর শপথ ওই দুনিয়াবি যত সম্পদ রয়েছে আল্লাহ তাআলা যে প্রতিদান দান করবেন তার কাছে কোনো কিছুই না, আল্লাহর রহমতের কাছে সেটা কোনো কিছুই না। আল্লাহ যেটা সওয়াব দান করবেন সেটার কাছে ওই দুনিয়াবি সম্পদের কোনো কিছুই না। আরে আল্লাহ তাআলার কাছে তো এই পৃথিবীর মূল্যটা একটা মশার ডানা পাখার পরিমাণও না। যেমন আমাদের কাছে কোনো মশার কোনো গুরুত্ব নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীর কোনো ডানা পাখার মতো মশার ডানা পাখার চেয়েও মূল্য নেই। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের সময়টাকে দরুদ শরীফ পাঠের মধ্যে আমরা ব্যয় করি। আমরা যদি আমরা আমাদের সময়কে দরুদ শরীফ পাঠে ব্যয় করি তো আমাদের ইহকালীন জীবনও সুন্দর হবে এবং পরকালীন জীবনও সুন্দর হবে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টা হচ্ছে যে ভালো মন্দ সহচর্য। প্রিয় ইসলামী ভাইয়েরা, সহচর্য তার প্রভাব অবশ্যই ফেলবে। আসহবাতু মুতাআসসিরা, যেমন আপনার সাক্ষাৎ যদি এমন কোন ইসলামী ভাইয়ের সাথে হয় যারা চোখে নিজের কোনো প্রিয়জনের মৃত্যুতে শোকের ছাপ ফুটে উঠেছে, চেহারায় দুঃখের চিহ্ন, কথাবার্তায় বিরহের ভাব, তবে তার এই অবস্থা দেখে কিছুক্ষণের জন্য আপনিও শোকার্ত হয়ে উঠবেন। আর আপনার যদি এমন কোনো ইসলামী ভাইয়ের সাথে বসার সুযোগ হয়ে যায় যার চেহারা কোনো সাফল্যের কারণে ঝলমল করছে, ঠোঁটে মুচকি হাসি দেখা যাচ্ছে, কথাবার্তায় আনন্দের ভাব দেখা যাচ্ছে, তাহলে তার চেহারার দিকে দেখে আপনিও আনন্দিত হয়ে যাবেন। কেন? মানুষের আনন্দে মানুষ আনন্দিত হয়, মানুষের দুঃখে মানুষ শোকার্ত হয়। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি এমন কোনো লোকের সহচর্য গ্রহণ করে যে আখিরাতের চিন্তা ভাবনা থেকে একেবারেই উদাসীন এবং গুনাহ সম্পাদনে কোনো ধরনের দ্বিধা অনুভব করে না, তবে প্রবল সম্ভাবনা রয়েছে যে সেও শীঘ্রই তার মতো হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি আশিকানে রাসূলের সহচর্য গ্রহণ করে যাদের অন্তর মদিনার ভালোবাসায় পরিপূর্ণ, যারা দিন রাত আখিরাতের সাফল্যের জন্য নিজের সংশোধনের চেষ্টা রয়েছে, যাদের চোখ আল্লাহর ভয়ে কান্না করে, তবে আশা করা যায় যে তাদের এই অবস্থা ওই ব্যক্তিটির অন্তরেও প্রভাব সৃষ্টি করবে ইনশাআল্লাহ আজ্জাবাজাল্লাহ। বুরি সোহবতোসে বচা ইয়া ইলাহি, বুরি সোহবতোসে বচা ইয়া ইলাহি, বনা মুজকো আচ্ছা বনা ইয়া ইলাহি। প্রিয় ইসলামী ভাইরা, উত্তম মাদানী সঙ্গ পাওয়ার জন্য আপনার দুশ্চিন্তা করার নিশ্চয় প্রয়োজন নেই। আশিকানে রাসূলের মাদানী সংগঠনের দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। এর বরকতে ইনশাআল্লাহ উন্নত চারিত্রিক গুণাবলী অভাবনীয়ভাবে আপনার চরিত্রের অংশ হয়ে যাবে। সকল ইসলামী ভাইয়ের উচিত যে তারা যেন নিজ নিজ শহরে অনুষ্ঠিত দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমায় অংশগ্রহণ করে এবং সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলায় আশিকানে রাসূলের সাথে সুন্নাতে ভরা সফর করে। এই মাদানী কাফেলায় সফর করার বরকতে ইনশাআল্লাহ নিজের অতীত জীবন সম্পর্কে চিন্তাভাবনা করার সুযোগ হবে এবং অন্তর পরকালীন উন্নতির জন্য ব্যাকুল হয়ে যাবে, যার ফলে গুনাহের আধিক্যের জন্য লজ্জাবোধ সৃষ্টি হবে এবং তাওবার সৌভাগ্য অর্জিত হবে। আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় নিয়মিত সফর করার ফলে অশ্লীল ও অযথা কথাবার্তার স্থলে দরুদে পাকের ওজিফা জারি হবে এবং জিহবা তিলাওয়াতে কোরআন জিকির ও নাত পাঠে অভ্যস্ত হয়ে যাবে। রাগের স্থলে নম্রতা, ধৈর্যহীনতার স্থলে ধৈর্য ও সহিষ্ণুতা, অহংকার স্থলে বিনয় ও মুসলমানদেরকে সম্মান করার আগ্রহ সৃষ্টি হবে। দুনিয়াবী ধন সম্পদের লোভ চলে যাবে এবং নেক আমল করার আগ্রহ সৃষ্টি হবে। মোট কথা, বারবার আল্লাহর পথে সফরকারীদের জীবনে মাদানী পরিবর্তন সাধিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী বন্ধের উচিত যে নিজ নিজ শহরে অনুষ্ঠিত ইসলামী বন্ধের সাপ্তাহিক সুন্নাতে ভরা ইস্তিমায় নিয়মিত অংশগ্রহণ করা। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, অবশ্যই আপনাদের এলাকার মধ্যে যেখানে ইস্তিমা হয়ে থাকে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার জীবনের মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে। আপনাদের উৎসাহ ও উদ্দীপনার জন্য আশিকানে রাসূলের সহচর্যের বরকতের পরিপূর্ণ একটি মাদানী ভার শোনাচ্ছি। মুরাদাবাদ, ইউপি, ভারত। এক ইসলামী ভাইয়ের লেখা সারমর্ম হল যে আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামের সুবাসিত মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি গুনাহের সাগরে ডুবেছিলাম। নামাজ থেকে দূরে ফ্যাশন এবং নির্লজ্জতার শিকলে আবদ্ধ থাকার কারণে আমার জীবনের মূল্যবান সময়গুলো উদাসীনতায় বিলীন করে দিয়েছিলাম। রুহানি রোগ ছাড়াও আমি শারীরিক রোগেও জড়িয়ে পড়েছিলাম। আমার নাকের হাড় বেড়ে যাওয়ার পাশাপাশি হার্টের রোগও ছিল, যে কারণে আমি অনেক কষ্টের শিকার থাকতাম। অবশেষে গুনাহের অন্ধকার, রাতের কালো মেঘমালা সরে গেল। ঘটনা এমন ছিল যে দাওয়াতে ইসলামের অধীনে সুন্নাত প্রশিক্ষণের জন্য সফরকারী মাদানী কাফেলার সাথে আমার সফর করার সুযোগ হলো। আশিকানে রাসূলের সহচর্যের বদৌলতে আমার জীবনে মাদানী পরিবর্তন সাধিত হয়ে গেল, আর আমি অতীতের সমস্ত গুনাহ থেকে তাওবা করে নিজেকে সুন্নাতের অনুসারী বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, এই বরকত লাভ হয় যে মাদানী কাফলা থেকে ফিরে আসার সময় আমার নাকের বর্ধিত হাড়টি ভালো হয়ে গিয়েছিল, আর কিছুদিন পর আমার হার্টের রোগও ভালো হয়ে যায়। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, সমাজের একজন বিপদগামী ব্যক্তি যখন মাদানী কাফলায় সফর করার সৌভাগ্য প্রাপ্ত হয়, আর সেই সাথে যখন আশিকানে রাসূলের সাহচর্য লাভ করে, তখন তার সংশোধনের উপায়ও হয়ে যায় এবং আল্লাহ পাকের দয়ায় শারীরিক অসুস্থতা থেকেও আরোগ্য লাভ করে। আলহামদুলিল্লাহ, তার নাকের বর্ধিত হাড়টি ভালো হয়ে যায় আর হাটের ভয়াবহ রোগ থেকেও আরোগ্য লাভ করে। পাশাপাশি সওয়াব অর্জনের নিয়তে হাটের চিকিৎসার এক মাদানী ব্যবস্থাপনাও আপনাদের খিদমতে উপস্থাপন করছি। স্থানীয় একটি পত্রিকার কলামে প্রদত্ত একটি ঘটনা হুবহু বর্ণনা করছি। 84 বছর বয়সের এক উচ্চ পদস্থ সাবেক সেনা অফিসার বর্ণনা করেছেন যে 56 বছর বয়সে আমার হাটের রোগ দেখা যায়। আমি আমার রোগটিকে গোপন রাখতে চেয়েছিলাম, কেননা তা প্রকাশ করলে আমার সেনা ক্যারিয়ারে সমস্যা আসতে পারে। তাই আমি ডাক্তারি চিকিৎসা এড়িয়ে চললাম। এমন সময় আমাকে কোনো এক ভদ্রলোক বললেন, মদিনা মুনাওয়ারার প্রসিদ্ধ খেজুর আজওয়ার বিচি মিহি করে পিষে সেই পাউডার দৈনিক সকালে আধা চামচ পানির সাথে মিশিয়ে পান করবেন। আমি সেই মাদানী চিকিৎসায় আমল করলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমার স্বাস্থ্যের উন্নতি হতে লাগলো। এই চিকিৎসাটি তিনি 23/12/2010 তারিখে শুরু করেছিলেন আর আজও ব্যবহার করছেন। আর হয়তো এরই বরকতে 84 বছর বয়সে তিনি শুধু স্বাস্থ্যবান এবং দৈনন্দিন কাজকর্মে কর্মঠ নয়, বরং তার হৃৎপিণ্ড যুবকদের ন্যায় সুদৃঢ়। সেই সংবাদপত্রের কলামে আরও রয়েছে যে 1995 সালে একজন প্রসিদ্ধ ব্যক্তিকে ডাক্তাররা বলল, আপনার হার্টের 3টি নালী বন্ধ হয়ে গেছে। এতে তিনি এনজিও প্লাস্টি করানোর জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি অর্থাৎ উক্ত সাবেক সেনা অফিসারটি তাকেও এই মাদানী চিকিৎসার কথা বললাম আর পরামর্শ দিলাম যে আপনিও 30 দিন ধরে এই চিকিৎসাটি চালিয়ে যান, কোনো উপকার না হলে অবশ্যই এনজিও প্লাস্টি করিয়ে নেবেন। অতএব তিনি এই মাদানী চিকিৎসাটি গ্রহণ করলেন এবং তা ব্যবহার করতে শুরু করে দিলেন। 1 মাস পরে তিনি লন্ডনে গেলেন। সেখানে তিনি বিশ্বের একজন প্রসিদ্ধ ডায়ালজিস্টের সাথে যোগাযোগ করেন। তিনি তার টেস্ট করালেন। টেস্টের ফলাফল দেখে তাকে তিনি বললেন, আপনার হার্ট পূর্ণাঙ্গরূপে ঠিক হয়ে গেছে, কোনোরূপ চিকিৎসার প্রয়োজন নেই। তিনি তার টেস্টের পুরনো রিপোর্টটি ডাক্তারের সামনে রাখলেন, সেই টেস্ট দুটি মিলালেন আর এ কথা মানতেই পারছিলেন না যে টেস্ট দুটির একই ব্যক্তির। অতএব তিনি পুনরায় দেশে ফিরে আসলেন এবং এই মাদানী চিকিৎসাটিকে নিজের দৈনন্দিন জীবনের অভ্যাস বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন, এই মাদানী পরিবেশের সাথে, ভালো সহচর্যের সাথে থাকার কেমন ফজিলত রয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সোহবতে সালেহ তোরা সালে কুনাদ, সোহবতে তালেহ তোরা তালে কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজ আমাদের অনেক যুব সমাজ, আমাদের সমাজের কিশোর কিশোরীরা এই অসৎ সহচর্যের কারণে তারা অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তারা তাদের সময়কে অযথা কাজে ব্যয় করছে, তাদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে। যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে। হ্যাঁ, ব্যবহার করার একটা টাইম আছে, কিন্তু দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা অনেক, যাদের বয়স 14 বছর 15 বছর, টিন এজ, তারা দেখা যায় বিভিন্ন ধরনের গেমের মধ্যে নিজের সময়কে অতিবাহিত করছে। তারা কার সাহায্য নিয়েছে মোবাইলের সাহচর্য, তারা কার সাহচর্য নিয়েছে, ফেসবুকের সাহচর্য নিয়েছে, তারা কিসের সাহচর্য নিয়েছে, ইউটিউবের সাহচর্য নিয়েছে। কিন্তু যদি ভালো ইউটিলাইজ করতে পারে তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যায় 99% যে মানুষ ওই খারাপ কাজে ব্যয় করছে, দেখা যায় গেমের মধ্যে লেগে আছে, বিভিন্ন ধরনের গেম, আবার ওই গেমের মধ্যে জুয়া খেলছে, আর বাবা মাও দেখছে না। বাবা মার উচিত নিজের সন্তানকে সুশিক্ষিত করে তোলা, তার জন্য সময় ব্যয় করতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমার সন্তানকে বাস ছেড়ে দিলাম, একটা মোবাইল কিনিয়ে দিলাম, আর ওই বাচ্চা ভালো হয়ে যাবে, নেককার হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, এটা কোনো দিন সম্ভব না। যেভাবে পিতামাতা তার সন্তানকে ভালোবাসে, তদ্রূপ তাকে জান্নাতি বানানোর জন্য চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আপনি মনে করছেন যে আমি তাকে একটা মোবাইল দিয়ে দিলাম, সে গিয়ে ঘুরবে, আমার সময়টা একটু বাঁচবে, আমার দেখার প্রয়োজন নেই, কিন্তু না, আপনাকেও কেয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। এই সন্তান যদি আপনার বিরুদ্ধে কেয়ামতের দিন দাঁড়িয়ে যায় আর বলে এই আমার বাবা মা আমাকে নষ্ট করেছিল, আমাকে বাধা দেয় নাই, আমি খারাপ সহচর্যে ছিলাম, আমি অসৎ বন্ধুদের সহচর্যে ছিলাম, কিন্তু আমাকে আমার বাবা মা বাধা দেয়নি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি পিতা মাতা ভালো হয় তাহলে সন্তানও ভালো হয়ে যাবে। আমাদের দাওয়াত ইসলামীর স্লোগান হচ্ছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, প্রথমে নিজেকে সংশোধন করতে হবে। আপনি নেকির পথে আসছেন না, পিতা মাতা নেকির পথে আসছেন না, আপনি চিন্তা করছেন যে আপনার সন্তান একদম নেককার হয়ে যাবে, ওলি হয়ে যাবে, কিভাবে সম্ভব, হাউ ইট বি পসিবল? আপনি রোপণ করেছেন ধান, চাচ্ছেন যেন সেখান থেকে আম বের হয়ে যাবে, কিভাবে সম্ভব? আপনি দেখুন না, আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখুন। সাইয়েদুনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কেমন নেককার ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন, 18 পারা যতক্ষণ পর্যন্ত পাঠ করতেন না, আপনি উঠতেন না। আর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন শিক্ষকের কাছে গেলেন পড়ার জন্য, 18 পারা শুনিয়ে দিলেন, তিনি মায়ের গর্ভে কুরআন মুখস্থ করে নিয়েছিলেন। তো মা নেককার যদি হয় সন্তানও নেককার হবে, আজও যদি মায়েরা নেককার হয়ে যায় সন্তান নেককার হয়ে যাবে। কিন্তু আমরা আমাদের সময়কে কোথায় ব্যয় করছি একটু চিন্তা করে দেখি, আমরা আমাদের চোখকে কোন কাজে ব্যবহার করছি? আমরা যদি অশ্লীলতা বেহায়াপনের মধ্যে আমরাই যদি লেগে যাই, তাহলে কিভাবে আমাদের সন্তান ভালো হবে? তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু চেঞ্জ, দেন ইয়োর সান উইল বি চেঞ্জ। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, চিন্তা করতে হবে যে আমার হায় আমার সন্তানের কী হবে, হায় আমার কী হবে। তো আমরা যদি নিজেদেরকে না বাঁচাই, আমরা অপরকে কীভাবে বাঁচাবো? আমরা যদি নিজে নামাজ না পড়ি, আমাদের সন্তান কীভাবে নামাজ আদায় করবে? আমরা যদি নিজে রোজা না রাখি, আমাদের সন্তান কীভাবে রোজা রাখবে? অনেক মায়েরা অনেক মহব্বত দেখা, ভালোবাসা দেখা, বাচ্চার বয়স হয়ে গেছে 13 বছর 14 বছর, এখন মায়ের মহব্বতে বলছে না বাবা তুমি খেয়ে নাও, তোমার রোজা রাখার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ আজিম, বাচ্চার বয়স যখন 7 বছর 8 বছর, তাকে প্র্যাকটিস করান, রোজার জন্য উদ্বুদ্ধ করুন। বাচ্চা আজ থেকে রোজা রাখতে 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 তার অভ্যস্ত হয়ে যাবে, আর এখন থেকে যদি আপনি মহব্বত ভালোবাসা দেখান, আল্লাহর ইতাআত করতে গিয়ে এরকম কাজ করা যাবে না। আল্লাহর ইতাআত প্রথমে, নিজের বাচ্চাকে নিজের সন্তানকে আল্লাহর আনুগত্য শেখাতে হবে। এখন থেকে যদি সে রোজা শুরু করে দেয় 8 বছর থেকে, দেখা যাবে তাই সে অভ্যস্ত হয়ে যাবে, তার জন্য রোজা রাখা কঠিন হবে না। বাচ্চার বয়স 14-15 বছর হয়ে গেছে, না বাবা তুমি খানা খেয়ে নাও, তো তার জন্য তো যদি বালেগ হয়ে থাকে 12 বছর বয়সে, বা বুলুগিয়াতের যে আলামতগুলো প্রকাশ পেয়েছে, আর আপনি তাকে বাধা দিচ্ছেন, তাহলে আপনি হয়তোবা মান্না আইলিল খায়রি মুতাদিন আসিম এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, যে আপনি নেক কাজ থেকে মানুষকে বাধা দিচ্ছেন। মাদিনাচারের দর্শকবৃন্দু, অনুগ্রহপূর্বক প্লিজ আপনারা নিজেরাও নেককার হয়ে যান, সন্তানকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করুন, কোনো দিন বাধা দিবেন না, বরঞ্চ একটু মহব্বত সহকারে বুঝিয়ে রাখার চেষ্টা। আমাদের ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন বয়স মাত্র ছোট 8 বছর, তিনি রোজা রেখেছেন, আর তৎকালীন সময় খুব খর রৌদ্র ছিল, প্রখর রোদ, পিপাসায় কাতর। আলহাজ্বত রহমতুল্লাহ তাআলা রুমে ছিলেন, বাবা আসলেন, দেখলেন যে পিপাসায় কাতর। তিনি বললেন যে বাবা, কারণ তার জন্য ফরজ ছিল না রোজা, বালে ঘননি তখন, বলছে বাবা যে তুমি একটু খানা খেয়ে নাও। তো তিনি বললেন, আলহাজ্বত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা বললেন যে আমি বাবা আমি রোজা রেখেছি, না তুমি খেয়ে নাও, বাচ্চাদের রোজা এরকমই হয়ে থাকে, তোমাকে তো কেউ দেখছে না। তো ইমাম আহমদ রেজা খান 1400 শতাব্দীর মুজাদ্দিদ কি জবাব দিলেন শুনে হতবাক হয়ে যাবেন। তিনি বললেন কেউ না দেখলে আমার আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো বাবা যেমন নাকি আলী খান আল্লাহর বলি, তো বাচ্চা কেমন হবে? আল্লাহু আকবার। তো বাবা যদি নেককার হয়ে যায়, মা নেককার হয়ে যায়, সন্তানও নেককার হয়ে যাবে। আপনি দেখবেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের পিতামাতা বা নামাজ আদায় করে, যায় নামাজ নিয়ে যখন নামাজের জন্য দাঁড়ায়, দেখবেন ছোটো ছোটো সন্তান, বয়স মাত্র 1 বছর 2 বছর, ওই বাচ্চারা গিয়ে সাজদার মধ্যে লুটে পড়ে। তো সে ছোটোবেলা থেকে দেখছে যে আমার মা নামাজ আদায় করছে, এই বাচ্চাও নামাজই হবে। বাবা নামাজ আদায় করছে, সন্তান এসে সাজদার মধ্যে লুটে পড়ছে, তো সে বাবাকে দেখছে নামাজি, এই বাচ্চাও নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা যদি দীক্ষা দেয়, বাবা যদি শিক্ষা দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও নেককার হয়ে যাই, আমরা আমাদের সন্তানকেও নেককার বানানোর চেষ্টার মধ্যে লেগে যাই। আর আমরা যদি গা ছেড়ে দেই, যা হবে দেখা যাবে, বাস আল্লাহর বাস্তে ছেড়ে দিয়েছে, এভাবে হবে না। নিজেও জান্নাতি হওয়ার চেষ্টা করুন এবং সন্তানকে জান্নাতি বানানোর প্রচেষ্টার মধ্যে লেগে যান। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন যে নেক লোকদের সাহচর্যে থাকলে কি উপকার পাওয়া যায়, আমরা একটা ঘটনা শুনি। আপনারা নাম হয়তোবা শুনেছেন, জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইনি অনেক বড় আলেম ছিলেন, মন্তিক জানতেন, ফলসফা জানতেন। তো তিনি তার ছাত্রদেরকে নিয়ে শিক্ষাঙ্গনে পড়াচ্ছেন। তো ঠিক সে সময় একজন দিওয়ানা টাইপের একজন মানুষ আসলো, অর্থাৎ শামস তাবরেজ আসলেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা তাকে চিনতে পারেন নাই। জালালউদ্দিন রুমি, শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলাকে বলছেন যে শিক্ষাঙ্গনে অনেকগুলো ডেস্কের মধ্যে বইগুলো রাখা ছিল, মান্তিক ফলসফার বইগুলো ছিল। তিনি বললেন যে ই চিস্ত, এটা কি? তো ইনি দেখলেন দেওয়ানা একজন মানুষ, ইনি ওগুলো মান্তিক ফলসফা কি বুঝবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলাকে বললেন, ই আ ইলম আস্ত কে তু নমিদানি, এটা এমন এলেম যে তোমার বোধগম্য নয়, তুমি বুঝতে পারবে না। এদিক ওই বিরতির ঘন্টা পড়ে গেল, বাচ্চারা চলে গেল বাইরে, আর জালালউদ্দিন রুমিও চলে গেলেন তার হুজরার মধ্যে, আর বইগুলো রাখা ছিল। তো তৎকালীন যুগে তো বই ছাপানোর কোনো মেশিন আবিষ্কার হয়নি, হাতে লেখা হতো, খুব কষ্টে কষ্ট করে লেখা হতো। তিনি কি করলেন, সমস্ত বই উঠিয়ে, ওই সামনে পুকুর ছিল বা কূপ ছিল, সেখানে গিয়ে ফেলে দিলেন, শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা ফেলে দিলেন। তো কিছুক্ষণ পর যখন বিরতি শেষ হলো, জালালউদ্দিন রুমি এসে বের হলেন, বের হয়ে দেখছেন যে তার বইগুলো ভাসছে, অনেকগুলো বই ভিতরে চলে গেছে পুকুরে। তিনি বলেন, হাই হাই, তুমি তো আমাকে শেষ করে দিয়েছ, আমি আমার জীবনে যা কিছু অর্জন করেছিলাম সব তুমি শেষ করে দিলে, আমার জীবনের পরিশ্রমকে, আমার জীবনের মেহনতকে তুমি বৃথা করে দিল, বৃথা করে দিয়েছ। তো হতাশার মধ্যে তিনি পড়ে রইলেন। শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা একটু ইশারা করলেন কূপের পুকুরকে, পুকুর থেকে তিনি কিতাব বের করে দিচ্ছেন, সব শুকনো কিতাব, অথচ পানিতে গেলে তো ভিজে যায় বইগুলো, নষ্ট হয়ে যায়, সব বইগুলো যেমন ছিল ঠিক তদ্রূপ সেই অবস্থায় বের হচ্ছে। আর তিনি বললেন যে দেখো যে ওই কিতাবের কালিগুলো মুছে যায় নাই তো? ইনি বের করে দেখছেন মাশাআল্লাহ যে কোনো কিতাবের কালিগুলো মুছে যায়নি, সব এক এক করে সব বই বের করে দিয়ে দিলেন। এখন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে ইচিস্ট এটা কি? শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা বললেন, ই আ ইলম আস্ত কে তু নামিদানি, এটা এমন এলেম যে তুমি বুঝতে পারবে না, এটা তোমার বোধগম্য নয়। তারপর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা হতবাক হয়ে গেলেন, তিনি বাচ্চাদেরকে পড়ানো বন্ধ করে দিয়ে ইনার পিছনে ছুটাছুটি ছুটতে লাগলেন। শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা এর পিছনে ঘুরছেন, প্রায় 3 বছর পর্যন্ত ঘুরলেন। বললেন, একটু হুজুর কথা বলুন আমার সাথে, আপনি কে, একটু কথা বলুন। 3 বছর পরে উনি মুখ খুললেন, শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো জালালউদ্দিন রুমি বলছেন যে আপনি 3 বছর পরে মুখ খুলেছেন? তো শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা বললেন যে তুমি 3 বছরের কথার গণনা করছো, তোমাকে খোঁজার জন্য আমি 20 বছর ঘুরেছি, আমি কামেল মুরিদকে খোঁজার জন্য আমি 20 বছর ধরে ঘুরছি, যে কামেল একজন যেন মুরিদ পেয়ে যাই। আল্লাহ আকবর। এখনও আলহামদুলিল্লাহ তুর্কির মধ্যে শামস তাবরেজ রহমতুল্লাহ তাআলা এবং জালালউদ্দিন রহমতুল্লাহ তাআলার মাজার আছে আলহামদুলিল্লাহ। দেখুন, তার সান্নিধ্যে থাকার কারণে কি হয়েছে এ বিষয়ে একজন কবি বলেছেন, উর্দু কবি, ফার্সির মধ্যে, যে হেচ চিজে খুদ বখুদ চিজে নাসুদ, হেচ আহন খনজারে তেগে নাসুদ, মৌলভি হরগিজ নাসুদ মৌলা এ রুম, তা গুলামে শামস তাবরেজি নাসুদ। আল্লাহু আকবর, কত চমৎকার কবিতা ওই ঘটনার দিকে ইঙ্গিত করছে যে ঘটনাটি আমি বর্ণনা করেছি, যে কবি বলছেন যে হেচ চিজে খুদ বখুদ চিজে নাসুদ, কোনো বস্তু নিজে নিজে মাটিতে পতিত অবস্থায় কোনো কিছু হতে পারে না। একটা ইট যদি মাটিতে সারা জীবন 100 বছর পড়ে থাকে, সে দেয়ালে পরিণত হবে না, বিল্ডিংয়ে পরিণত হবে না, তাকে অবশ্যই ওই মিস্ত্রির কাছে আসতে হবে, মিস্ত্রি তাকে দেয়ালের মধ্যে লাগিয়ে দেবে, তখন বিল্ডিংয়ে পরিণত হবে। হেচ আহন খনজারে তেগে নাসুদ, কোনো লোহা মাটিতে পতিত অবস্থায় কোনো দিন ধারালো তরবারিতে পরিণত হবে না, অবশ্যই ওই লোহাকে কামারের সান্নিধ্যে আসতে হবে, কারো না কারো সান্নিধ্যে আসতে হবে, তখন ওই কামার লোহাকে গরম করে পিটিয়ে পাত বানিয়ে তারপর তরবারি বানাবে, ধারালো তরবারি। তারপর কবি বলছেন যে মৌলভি হরগিজ নাসুদ মৌলা এ রুম, এই যে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা কখনো রুম সাম্রাজ্যের এত বড় সর্দার হতে পারতেন না। মৌলভি হরগিজ নাসুদ মৌলা এ রুম তা গুলামে শামস তাবরেজি নাসুদ, যদি তিনি শামস তাবরেজের গুলাম না হতেন, শামস তাবরেজের গুলামই এখতিয়ার করেছেন, তার গোলাম হয়েছেন, আজকে দেখুন না তার নামের ডঙ্কা বাজছে, তার কাছে মারিফাতের এলেম অর্জন করলেন। আর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা বই লিখেছেন মসনবি শরীফ, আর এই মসনবি শরীফ বিশ্বের বড় বড় লাইব্রেরির মধ্যে পাওয়া যাবেই। বাংলাদেশের আপনি লাইব্রেরি চলে যান, দেখবেন মসনবি শরীফ আছে আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় অনুদিত হয়েছে, উর্দুতে অনুদিত হয়েছে, ইংরেজিতে অনুদিত হয়েছে, এটা ফার্সিতে ছিল, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা ফার্সিতে লিখেছেন, চমৎকার ঘটনাগুলো লেখা আছে। আল্লাহ আকবর, আমাদেরকে যেন মসনবি শরীফ পড়ার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুক, আর অলিয়া কেরামের যেন আল্লাহ তাআলা আমাদেরকে ফয়েজ এবং বরকত দান করুক। তো মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, বলার উদ্দেশ্য হচ্ছে নেক কারদের সান্নিধ্য অর্জন করতে হবে। আজকে দেখুন আমাদের দাওয়াত ইসলামী 1981-82 সালের দিকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাজভি জিয়াই দামত বরকাতুমুল আলিয়া দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত করেন, তিনি কাজ করেন, মানুষকে নেকে দাওয়াত দেওয়া শুরু করেন, আর দিতে দিতে আজকে প্রায় 190টি দেশে দাওয়াত ইসলামীর পয়গাম পৌঁছে গেছে, হাজারো লাখো মানুষ নামাজি হয়ে গেছে, হাজারো লাখো মানুষ ইমামা শরীফ পরিধান করছে, হাজারো লাখো মানুষ দাড়ি রেখেছে, হাজারো হাফিজ হয়েছে, হাজারো হালিম আলিমে দিন হয়েছে, শত শত মুফতিয়ানে কেরাম হয়ে গেছে, এই আল্লাহর ওলির নেক নজরের বদৌলতে, তার সান্নিধ্যে আসার কারণে। যেই যায় নিগাহে ওলিমে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তকদির দেখি। আল্লাহ আকবর। আর আজও আমির আলী সন্নতের বদৌলতে অনেকে যারা অমুসলিম তারা ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করেছে, আল্লাহ আকবার। তো আমাদেরকে কারো না কারো সান্নিধ্য অর্জন করতে হবে। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, নেককার হতে চান, মাদিনী কাফেলায় সফর করুন। নামাজি হতে চান, মাদিনী কাফেলায় সফর করুন। নামাজের মশলা মশলা শিখতে চান, মাদিনী কাফেলায় সফর করুন। গোসলের ফরজ সম্পর্কে জানতে চান, মাদিনী কাফেলায় সফর করুন। আসুন, দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে চলে আসুন, আপনি নেককার হয়ে যাবেন, আপনার সন্তান সন্ততি নেককার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মাদিনী চ্যানেল দেখি, আমরা অন্যান্য বেহায়াপনার অনুষ্ঠান দেখার মধ্যে লাগিয়ে দেই, মাদিনী চ্যানেল দেখার চেষ্টা করুন, সওয়াবও পাবেন আর ইলমে দিনও শিখতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমরা আমাদের সময়কে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যয় করি, ইবাদতের মধ্যে লাগিয়ে দেয়, তাসবিহ পাঠ করার মধ্যে লাগিয়ে দেয়। দৈনিক এই দোয়াটি তিনবার পাঠ করুন। আল্লাহ পাক আপনাকে ছোট বড় যে কোনো ধরনের লৌকিকতা থেকে দূরে রাখবেন। যেমন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অনেক সময় আমরা ইবাদত করি, ইবাদত লোক দেখানোর হয়ে যায়, না থাকা না জানার কারণে মানুষ দেখানোর জন্য অনেকে করে ফেলে, চাঁদা দিচ্ছে, দান সদকা করছে, যেন আমার সুনাম হয়ে যায়, ইমাম সাহেব যেন দোয়া করে দেয়। তো আমরা যদি এলেম অর্জন করতাম, রিয়া সংক্রান্ত বিষয়গুলো জানতাম, রিয়ার অনিষ্টতা সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন করতাম, তাহলে আমরা এই গুনাহ থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হয়ে যেতাম, বাঁচাতে পারতাম। দেখুন কত সুন্দর দোয়া লেখা আছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির লৌকিকতা ভাব সৃষ্টি হয়ে যায় আর সাথে সাথে যদি সে এটা পাঠ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর এটা পাঠ করে বাম কাঁধের দিকে তিনবার থুতু যদি দেয়, থুতু থুতু দেওয়ার অর্থ না যে থুতু বের করতে হবে, থুতু করে দেওয়া জাস্ট, কারণ আমি ইয়ার মধ্যে পড়েছি মুকাশাফাতুল কুলুবের মধ্যে যে শয়তান এখানে ব্যাঙের আকৃতিতে এসে বসে যায় আর তার জিহুবাটা ওই কলবের মধ্যে লাগিয়ে দেয় আর তারপর মানুষকে প্ররোচনা দেওয়া শুরু করে। যখন আপনি থুতু করবেন, শয়তানের গায়ে গিয়ে লাগবে আর সে লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলে যাবে আর আপনার অন্তরের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। দৈনিক ১০ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। যে ব্যক্তি এটা পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য শয়তান হতে রক্ষাকারী একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। মানে চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তসবিহ পাঠ করি, একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, জান্নাতের মধ্যে বৃক্ষরোপণ হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করুন। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তো পাঠকারীর এবং জান্নাতের মাঝখানে শুধু মৃত্যু পার্থক্য থাকবে, সে মরবে সাথে সাথে জান্নাত, আল্লাহ আকবার, এমন ফজিলত। তো এই যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা জানতে পারছি কিসের মাধ্যমে, মাদিনী চ্যানেলের মাধ্যমে। তো এই চ্যানেলটা আমাদের, মাদিনী চ্যানেলটা হচ্ছে নেক বানানোর চ্যানেল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইলমে দীন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। মনে রাখবেন, আমল কবুল হওয়ার জন্য আখিরাতের সওয়াবের নিয়ত আবশ্যক। অতএব দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মদিনার পবিত্র কোরআনের অনুবাদ খাজাইনুল ইরফান সম্বলিত কানজুল ইমানের 515 পৃষ্ঠায় ১৫তম পারার সূরা বনী ইসরায়েলের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়াহুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআইহুম মাশকুরা। আর যে আখিরাত চায় এবং সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর সে ইমানদার, তবে প্রচেষ্টার ঠিকানায় সে পৌঁছে যায়। উক্ত আয়াতের টিকায় সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমল কবুল হওয়ার জন্য তিনটি বিষয় আবশ্যক। আখিরাতের প্রত্যাশী হওয়া, ২ প্রচেষ্টা করা, অর্থাৎ আমলকে যথাযথভাবে এর নির্ধারিত নিয়মাবলী সহকারে সম্পাদন করা, ৩ ইমান, যা সর্বাপেক্ষা বেশি আবশ্যক। প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াতে ইসলামের সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফলায় সফর এবং প্রতিদিন পরকালীন বিষয়ক চিন্তাভাবনার মাধ্যমে নেক আমলের রিসালা পূরণ করে প্রতি মাদানী মাসের প্রথম তারিখেই নিজ এলাকার জিম্মাদারদেরকে জমা করানোর অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় মন্দ নিয়ত থেকে পরিত্রাণ পেয়ে যাবেন এবং ভালো ভালো নিয়তের অভ্যাস গড়ে তোলার সৌভাগ্য অর্জিত হবে। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বাদশা চাকদা নিজের রাজ্য পরিদর্শনে বের হলো। তখন এক ব্যক্তির নিকট এসে অবস্থান করল। বাড়ির মালিক সন্ধ্যার সময় সে তার গাভীর দুধ দোহন করল। তখন বাদশাহ এই অবস্থা দেখে অবাক হয়ে গেল যে তা থেকে 30টি গাভীর সমপরিমাণ দুধ বের হয়েছে। আল্লাহু আকবার। বাদশাহ মনে মনে এই অভিনব গাভীটি ছিনিয়ে নেয়ার মন্দ নিয়ত করল। দ্বিতীয় দিন সন্ধ্যায় গাভীটি হতে অর্ধেক দুধ পেল। বাদশাহ যখন বিশ্ব প্রকাশ করলো তখন বাড়ির মালিক বলতে লাগলো, হয়তো বাদশাহ তার প্রজাদের উপর অত্যাচার করার নিয়ত করেছে, সে কারণে আজ দুধ অর্ধেকে নেমে এসেছে। কেননা বাদশাহ যখন অত্যাচারী হয় তখন বরকত শেষ হয়ে যায়। এই আশ্চর্যজনক ব্যাখ্যা শুনে বাদশাহ সেই অভিনব গাভীটি ছিনিয়ে নেয়ার নিয়ত বর্জন করলো। অতএব পরের দিন গাভীটি আগের দিনের সমপরিমাণ দুধ দিল। এই ঘটনা থেকে বাদশাহ শিক্ষা পেল আর সে প্রজাদের উপর অত্যাচার করা বন্ধ করে দিল। তার মানে বোঝা গেল, ভালো মন্দ নিয়তের কারণেও বরকত শেষ হয়ে যায়। আমরা যে কোনো কাজ করি না কেন, ভালো ভালো নিয়ত সহকারে করি। নামাজ পড়ছেন, ভালো নিয়ত, আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন। রোজা রাখছেন, আল্লাহ তালা সন্তুষ্টির জন্য রোজা রাখুন। ইবাদত করছেন, আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করুন। যাকাত দিচ্ছেন, আল্লাহ তালা সন্তুষ্টির জন্য। দান করছেন, দান সৎকা করছেন, আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করুন। লৌকিকতার জন্য করবেন না, দেখানোর জন্য না। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে সিমেন্টের বস্তার প্রয়োজন, টাকার প্রয়োজন, ফ্যানের প্রয়োজন। এখন যিনি দিচ্ছে 10টা 12টা ফ্যান, কানে গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর আমার জন্য অবশ্যই দোয়া করবে, আমার নাম নিয়ে দোয়া করবে। আর যদি নাম নিয়ে দোয়া না করে তাহলে তো ব্যাস নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু না, আপনি যে দান করেছেন প্রিয় ইসলামী ভাই, আল্লাহ তো আল্লাহ তাআলা তো জানেন এর প্রাপ্য আপনি বান্দার কাছে চান না আল্লাহ তাআলার কাছে চান? আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তাআলা আপনাকে এর প্রাপ্য দান করবে। তো অনেক সময় হয় দেখানোর জন্য যদি আপনার নিয়ত ভালো হয়ে যায় যে না, আমি যদি মানুষকে বলি যে আমি মসজিদের মধ্যে উৎসাহ দেওয়া হচ্ছে মসজিদের নির্মাণ কাজের জন্য, যদি আমি দাঁড়িয়ে আমি ঘোষণা করি আমি এত টাকা দিব, আমি এত অর্থ দিব, আমি এত ফ্যান দেব, তো আমার এই কথা শুনে অন্যরাও উৎসাহ দিবনা পাবে, প্রেরণা পাবে, আর তারাও দান করবে, তাহলে সোনাই সোহাগা, আপনার নিয়ত ভালো হয়ে গেল, আপনি আপনার দান করারও সওয়াব পেলেন আর নিয়ত করারও সওয়াব পেয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। পূর্বে ইরানের বাদশাদের উপাধি ছিল কিসরা, যেমনিভাবে মিশরের বাদশাদের বলা হতো ফিরআউন। একদা এক বাদশাহ কিসরার বাদশাহ নিজের সেনাদের থেকে পথ হারিয়ে একটি বাগানের দরজায় এসে পৌঁছল। সে পান করার জন্য পানি চাইল। তখন এক ছোট্ট মেয়ে তার জন্য আখের শীতল রস নিয়ে এলো। বাদশাহ তা পান করল, তা খুবই সুস্বাদু ছিল। সে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, এটা কিভাবে তৈরি করো? সে বলল, এই বাগানটিতে খুবই উন্নত মানের আখ জন্মায় এবং আমরা নিজেদের হাতে আখ নিংড়ে রস বের করি। বাদশাহ আর এক গ্লাস রস চাইল। মেয়েটি আনতে গেল, ইত্যবসরে বাদশাহর নিয়ত খারাপ হয়ে গেল। সে মনে মনে বলল, আমি এই বাগানটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে এর পরিবর্তে আর একটি বাগান দিয়ে দেব। এমন সময় মেয়েটি কান্না করতে করতে এসে বলল, আমাদের বাদশাহর নিয়ত খারাপ হয়ে গেছে। বাদশাহ বলল, তুমি তা কিভাবে জানলে? সে বলল, আগে তো সহজেই রস নিংড়ানো যেত, কিন্তু এবার অনেক জোর করেও রস বের করতে পারিনি। বাদশাহ তৎক্ষণাৎ বাগান ছিনিয়ে নেয়ার খারাপ নিয়ত বর্জন করলো আর বলল, আর একবার যাও তো, একটু চেষ্টা করে দেখো। অতএব সে গেল আর সহজেই রস নিংড়াতে পারল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যখনই কোনো সুন্নাত ইত্যাদিতে আমল করার সুযোগ হবে তখন মনের মাঝে নিয়ত উপস্থিত থাকা আবশ্যক। যেমন কাপড় পরিধান করার সময় প্রথমে ডান হাত দিল, খোলার সময় বাম হাত থেকে শুরু করলো। অনুরূপভাবে জুতা পরতে এবং খুলতে অভ্যাসবশত একই নিয়ম অনুসরণ করলো। এগুলো সুন্নাত, ডান পা দিয়ে জুতা পরতে হবে, বাম পা দিয়ে তারপর, খোলার সময় বাম পা তারপর ডান পা। কিন্তু আমল করার সময় সুন্নাতের উপর আমলের মোটেই নিয়তে অন্তর ছিল না, তবে এই আমলকে ইবাদত নয়, অভ্যাস বলা হবে এবং সুন্নাতের সওয়াব পাওয়া যাবে না। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ভালো নিয়তের তৌফিক কীভাবে অর্জিত হয়? হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ গজালী রহমতুল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মুবাহ কাজ, অর্থাৎ প্রত্যেক জায়েজ কাজ যা করলেও সওয়াব না করলে গুণা নেই, এক বা একাধিক নিয়তের সম্ভাবনা রাখে, যার মাধ্যমে সেই মুবাহ কাজটি উত্তম ইবাদতে পরিণত হয়ে যায় আর এর মাধ্যমে উচ্চ মর্যাদা অর্জিত হয়ে থাকে। সেই ব্যক্তি কত বড় ক্ষতির মধ্যে রয়েছে যে মুবাহ কাজকে ভালো নিয়তের মাধ্যমে স্বভাবপূর্ণ করার পরিবর্তে পশুর ন্যায় উদাসীনতার মাধ্যমে করতে থাকে এবং নিজেকে স্বভাব থেকে বঞ্চিত রাখে। বান্দার উচিত নয় যে কোনো মনোভাব, সময় ও পদক্ষেপকে তুচ্ছে মনে করা, কেননা এ সকল কাজের ব্যাপারে কেয়ামতের দিন প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, এ কাজ কেন করেছিলে, তোমার উদ্দেশ্য কী ছিল। এ বিষয়টি অর্থাৎ মুবাহ কাজটি ভালো নিয়তের মাধ্যমে ইবাদতে পরিণত হওয়া শুধুমাত্র সে সকল মুবাহ কাজসমূহের ব্যাপারেই প্রযোজ্য যা মাকরু নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হালাল হুয়া হিসাবুন ও হারাম হুয়া আজাবুন, অর্থাৎ হালালে রয়েছে হিসাব আর হারামে রয়েছে শাস্তি। তিনি আরও ইরশাদ করেন, যার অন্তরে আখিরাতের কল্যাণ সঞ্চয় করার প্রেরণা থাকে তার জন্য এরূপ নিয়ত করা সহজ। অবশ্যই যার অন্তরে দুনিয়াবী নিয়ামতের প্রাধান্য বিরাজ করে তার অন্তরে এরূপ নিয়ত আসে না, বরং কেউ মনে করিয়ে দিলেও তার মাঝে এ ধরনের নিয়তের প্রেরণা সৃষ্টি হয় না, এবং যদি নিয়ত হয় তবে তা শুধু একটি ধারণা মাত্র, বাস্তব নিয়তের সাথে এর কোনো সম্পর্ক থাকে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, পূর্বে যারা আলেম ছিলেন তারা নিয়তের ব্যাপারে জ্ঞান অর্জন করতেন, যে কীভাবে জ্ঞান অর্জন করতে হবে। হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পূর্বেকার মুসলমানেরা যেভাবে জ্ঞান অর্জন করতেন সেভাবে আমলের জন্য নিয়তের জ্ঞানও শিখতেন। হযরত সাইয়েদুনা সিররি সাকাতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একনিষ্ঠ নিয়ত সহকারে দুই রাকাত নামাজ পড়া তোমার জন্য 70টি হাদিস লিপিবদ্ধ করার চেয়ে উত্তম, অথবা বলেন 700 হাদিস লিপিবদ্ধ করার চেয়ে উত্তম। হযরত সাইয়েদুনা ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা বলেন, কতিপয় ছোট আমল এমন রয়েছে যেগুলোকে নিয়ত বড় আমলে পরিণত করে দেয়। আমরা ভালো নিয়তে ইবাদত করি, অনেক সময় আল্লাহর বলিরা নিজেদের নেক আমলকে প্রকাশ করে দিয়ে থাকেন, যদিও বা গোপন করার চেষ্টা করেন কিন্তু হিকমতের কারণে প্রকাশ করেন, তার মানে কিন্তু অন্যদের বদগুমানি করা যাবে না, কুধারণা করা যাবে না। আজ আমির আল হুসাইন দামাত বরকাতুল আলিয়া তিনি মাদিনী চ্যানেলের মধ্যে ইমামা পরিধান করে দেখান, কেন দেখান, যাতে করে তার মুরিদিন মুহিব্বিন ইমামা পরিধান করা শিখে যায়। ইমাম নাওয়ী রহমতুল্লাহি তাআলা আলাইহি আরবাঈনা নাওয়াবিয়ার মধ্যে এর সরর মধ্যে লিখেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে অনেক সময় নেককার বুজুর্গ আলেমরা তাদের আমলকে প্রকাশ করে দেন যাতে করে যারা শ্রবণকারী রয়েছেন তারা শুনে তাদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, তারাও যেন আমল করে। তো এই নিয়ত ভালো। তো যদি কোনো বুজুর্গ ব্যক্তি তার আমলকে প্রকাশ করে তাহলে বুঝে নিতে হবে যাতে করে এর মাধ্যমে তিনি উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন, শ্রবণকারীরা শুনে যেন আমল করে। আমির আল সুন্নাত এক পা উঠি এক পা বিছে আহার করে দেখাচ্ছেন চ্যানেলের মধ্যে, কেন, যাতে করে মুরিদিন মুহিব্বিন শিখে যায় কীভাবে সুন্নাত অনুযায়ী খানা খেতে হয়। আল্লাহু আকবার। তো আমাদের ভালো ধারণা রাখতে হবে, যেন কোনো আলেম মানুষ যদি ফেসবুকে কাউকে কিছু দান করছে আমাদের ধারণা ভালো রাখতে হবে, এমন না যে কুধারণা রেখে বলে দেবো যে না ইনি তো মানুষকে দেখানোর জন্য করছে। তো আলেমরা সাধারণ মানুষের চেয়ে বেশি বুঝে ভালো, যাতে করে মানুষের মাঝে উৎসাহ সৃষ্টি হয়ে যায়, উদ্দীপনা সৃষ্টি হয়ে যায়, তারা নেক কাজের দিকে যায়। তো নিয়ত ভালো থাকতে হবে। আর যদি মানুষ কেউ দান করছে আবার ফেসবুকে ছবি তুলে দিয়ে দিচ্ছে, তো আল্লাহ তাআলার নিয়ত জানেন, আল্লাহ তাআলা অন্তরের খবর রাখেন। যদি লোক দেখানোর জন্য করছেন তাহলে তো স্বভাব পাবেন না। আমরা যেন ভালো সান্নিধ্য অর্জন করি মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কুধারণা থেকে বাঁচার চেষ্টা করি। অনেক সময় আমাদের অন্তরে কুধারণা চলে আসে। আমরা একটা ঘটনা শুনাই মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বাহলুল দানা তিনি অনেক বড় আল্লাহর বলি ছিলেন। তো ওই এলাকার সবাই বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সম্মান করতেন, কিন্তু একজন ব্যবসায়ী ছিল, ওর বুঝে আসে না, সে ভালো চোখে দেখতো না, তার মাথায় আবার কুবুদ্ধি আসলো, যে আমি ইনাকে প্রশ্ন করব, প্রশ্ন করে আমি আটকানোর চেষ্টা করব। আরও কয়েকজনকে ওই ব্যবসায়ী প্রশ্ন করলো, উত্তর দিতে পারে নাই। ইনি চিন্তা করলেন যে আমি যাব আর গিয়ে এমন প্রশ্ন করব যেন তিনি আটকে যান। তখন তিনি গেলেন বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে। আচ্ছা হুজুর, আমি আসছি প্রশ্ন করার জন্য। তো তিনি বললেন যে ঠিক আছে, প্রশ্ন করো। তো তিনটা প্রশ্ন ওই ব্যবসায়ী ছুড়লো, তিনটা প্রশ্ন করলো যে হুজুর আমাকে বলুন তো যে আমরা আল্লাহর অস্তিত্ব আছে কি না। তো ভালো দানা বলেন হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব তো আছে। তো ব্যবসায়ী বলছে যে আমরা দেখতে পারি না কেন। আচ্ছা আর কি প্রশ্ন রয়েছে? শয়তান প্ররোচনা দেয় মানুষকে গুনাহ করার জন্য, তো মানুষকে শাস্তি কেন দেওয়া হবে? প্ররোচনা তো শয়তান দিয়েছে, কুমন্ত্রণা তো শয়তান দিয়েছে, মানুষকে কেন শাস্তি দেওয়া হবে? আর আচ্ছা হুজুর, আর একটা প্রশ্ন হচ্ছে, শয়তান কিসের তৈরি? ভেলদানা বলেন আগুনের তৈরি। তো শয়তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তো শয়তান আগুনের তৈরি, আবার আগুনকে আগুনের মধ্যে নিক্ষেপ করলে তাহলে সে শাস্তি কীভাবে ভোগ করবে, সে কীভাবে শাস্তি অনুভব করতে পারবে? তো বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা কিছুক্ষণের জন্য চুপ রইলেন। ইনি নিজেকে ব্যবসায়ী, নিজে চিন্তা করতেছে আমি তো জানতাম ইনি তো উত্তর দিতে পারবে না। কিছুক্ষণ পরে সামনে একটা ঢিল রাখা ছিল মাটির, ওই ঢিল উঠিয়ে তার মাথায় ছুঁড়ে মারলেন, ব্যবসায়ীকের মাথায় ছুঁড়ে মারলেন। তো আঘাত প্রাপ্ত হলো ওই ব্যবসায়িক। সে কী করলো এখন? ওই এলাকার মধ্যে যে কোতোয়াল ছিল এসএচও, তো তার কাছে গিয়ে কমপ্লেন করছে যে বেহুল দানা আমাকে ঢিল ছুঁড়ে মেরেছে। তো কোতোয়াল তো বলছে বিশ্বাস করছে না, আরে উনি তো ভালো মানুষ, সুফি মানুষ, উনি তোমাকে কীভাবে আঘাত করতে পারে? বলছে না হুজুর, না আমাকে উনি আঘাত করেছেন, এর বিচার করতে হবে, এর ফ্যাসলা করতে হবে, মীমাংসা করতে হবে। তো বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ডাকা হলো যে বাহলুল দানা আপনি কি তাকে ঢিল ছুঁড়ে মেরেছেন? বলছে হ্যাঁ আমি তাকে ঢিল ছুঁড়ে মেরেছি, আসলে সে আমার কাছে এসেছিল, তিনটা প্রশ্ন নিয়ে এসেছিল। তো সে মনে করেছিল যে আমি উত্তর দিতে পারবো না, তো আমি ঢিল ছুঁড়ে তার মাথায় মেরেছি, আর এই ঢিল ছুঁড়ে মারার মধ্যেই তার তিনটা প্রশ্নের উত্তর রয়েছে। কীভাবে? আর প্রশ্নগুলো কী কী? বলছে বাহলুল দানা বললেন যে এই প্রথমে প্রশ্ন করেছে যে আল্লাহর অস্তিত্ব আছে কি না। আমি বললাম হ্যাঁ আছে, আমরা দেখতে পারি না কেন। তো আমি তাকে ঢিল ছুঁড়ে মারলাম, তার ব্যথা অনুভূত হয়েছে। তো আমি বললাম তোমার কি ব্যথা লেগেছে? বলে হ্যাঁ ব্যথা লেগেছে। হ্যাঁ ব্যথা লেগেছে, তো বলে ব্যথা তুমি আমাকে ব্যথাটা দেখাও। এখন সে তো ব্যবসায়ী, ব্যথাটা দেখাতে পারছে না, তো ব্যথার তো অস্তিত্ব আছে কিন্তু ব্যথা দেখাতে পারছে না। তো ব্যথা তো একটা সামান্য একটা দৃষ্টান্ত, সেটাকে দেখাতে পারছে না। আর আল্লাহ তাআলাকে তুমি দেখতে চাও? মূসা আলাইহিস সালাতু সালামকে নিষেধ করা দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালাম যখন দেখতে চেয়েছেন, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখাও, লান তারানি ইয়া মূসা, তুমি কখনো দেখতে পারবে না। কেয়ামতের দিন ভালো জানা বলেন, কেয়ামতের দিন ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার দিদার লাভ করব, আর সে এখন দেখতে চাচ্ছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন সে বলেছে যে শয়তান কুমন্ত্রণা দেয়, প্ররোচনা দেয়, তো শাস্তি তো শয়তানকে দেওয়া দরকার, মানুষ কেন শাস্তি পাবে? তো কোতোয়ালকে ভেলু জানা বললেন যে একে তো আঘাত করেছে ঢিল, তো ঢিলের নামে এফআইআর করবে, ঢিলের নামে কমপ্লেন করবে, আমাকে আমার নামে কেন কমপ্লেন করেছে আপনার সামনে? এই ব্যবসায়ী কবক হয়ে গেল যে উত্তরটা সে পেয়ে গেল। তিন নম্বর উত্তর তিনি বললেন যে এ আমাকে প্রশ্ন করেছে যে শয়তান আগুনের তৈরি, আর জাহান্নামে যখন শয়তানকে নিক্ষেপ করা হবে, তো আগুনের তৈরি শয়তানকে আগুনে নিক্ষেপ করলে আগুনকে কীভাবে শাস্তি দিতে পারে, শাস্তি কীভাবে অনুভূত হবে? তো একে জিজ্ঞেস করুন কোতোয়াল সাহেব যে এ কিসের তৈরি, মানুষ মাটির তৈরি, আর আমি তাকে তো মাটির ঢিল দ্বারা আঘাত করেছি। তো মাটির মানুষকে মাটির ঢিল দ্বারা আঘাত করার কারণে সে ব্যথা অনুভব করতে পাচ্ছে কি না? তো তদ্রূপ শয়তানও সেরকম জাহান্নামের মধ্যে শাস্তি অনুভব করবে। আল্লাহ আকবর। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ওলিরা প্র্যাকটিক্যালি উত্তর দিয়ে দিলেন, মৌখিকভাবে দেন না, প্র্যাকটিক্যালি ঢিল ছুঁড়ে মেরে দেখিয়ে দিলেন। তো ভালো ধারণা পোষণ করতে হবে, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে, আলেমদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করতে হবে। মদগুমানি করা যাবে না, কু ধারণা করা যাবে না, নাহলে ধ্বংস অনিবার্য, আমল বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কোনো আলেমকে, কোনো আল্লাহর ওলিকে এই আটকানোর জন্য প্রশ্ন করা যাবে না। আটকানোর জন্য আলেমকে যদি প্রশ্ন করাটা না যায়, অবৈধ। অনেক সময় দেখা যায় দু চারটা বই পড়ে ফেলছে নতুন নতুন, বা বুখারি শরীফের বাংলা অনুবাদ পড়ে ফেলেছে, বা কোনো কোরআন শরীফের তর্জমা পড়ে ফেলেছে। এখন ওরা মনে করে কি আমি অনেক কিছু শিখে গেছি, একটু যাই ওই এলাকার মধ্যে, তো মৌলানা সাহেব আছে ওনাকে গিয়ে একটু প্রশ্ন করি, দেখুন উনি পারে কি পারে না। এইরকম যদি কাজ করেন আর আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যান, তাহলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে বয়ান করেছি, বয়ান আমরা যা শুনতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।